আমাদের রূপার পদ্ম এই দিনটাকে অবলম্বন করে আজকে এই দিনে আবির্ভূত হয়েছেন। তিনি কৃপা করে আমাদের কাছে এসেছেন। দেখুন, তিনি মনুষ্য ধারণ করে ভগবান তো মাতামহ সাক্ষী দেয়, কিন্তু সবাই ব্যক্তিকে সেটা দেখতে পাওয়া যায়। কিন্তু ভগবানের যিনি প্রতিনিধি হয়ে এই জগতে আসেন, তিনি আমাদেরকে উপদেশ দেন, তার কথা শ্রবণ করান, ভগবানের কথা শ্রবণ আমাদেরকে করান, তাদের তার মাধ্যমে আমরা সব তার সঙ্গে কথাবার্তা বলতে পারি, তার সঙ্গে চলাফেরা করতে পারি। গুরুজনের সঙ্গে আমরা কথাবার্তা বলতে পেরেছি, চলাফেরা করতে পেরেছি। ভগবানের প্রতিনিধি গুরুদেব এই জগতে এসেছেন। সুতরাং আমরা এগুলো একটু কল্পনা করলেই বুঝতে পারি যে গুরুদেবের কৃপা অসীম। কারণ গুরুদেবকে আমরা সবসময় কাছে পাই, তার কাছে কথা বলতে পারি, তার সঙ্গে মেলামেশা করতে পারি। তিনি আমাদের মধ্যে মনুষ্যরূপ ধারণ করে এই জগতে এসেছেন, কিন্তু এই ভাগ্যের কথা আমরা সবসময় বলতে পারি না। এটা আমাদের মানে আমরা সবসময় এগুলো বুঝতে পারি না। তাই আমরা সবসময় এই দিকটা আমাদের চিন্তা ভাবনা করে থাকতে হবে, এই চিন্তা ভাবনা করে চলতে হবে যে কি করে গুরুদেবকে আমরা সেবা করতে পারবো, যার সেবা করার ফলে আমরা ভগবান ধামে পৌঁছাতে পারবো। এই চিন্তা ভাবনা আমাদের সকলের মনের মধ্যেই থাকা দরকার। কারণ কি বলেছিলাম, ভগবান একটা কৌশল অবলম্বন করেছেন, তিনি হলেন গুরুদেব। তিনি গুরুদেবকে তিনি আমাদেরকে এই জগতে পাঠিয়ে দিয়েছেন। তার সঙ্গে আমরা সবসময় মেলামেশা সুন্দর জিনিস করতে পারি, এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে। তাই আমরা সবসময় এই চিন্তা ভাবনার মধ্যেই থাকবো যে কি করে গুরুদেবের সেবা করব, কি করে তার সন্তোষী বিধান করব, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। এটা সবসময় আমাদের চিন্তাধারার মধ্যে থাকবে, এটা সবসময় মনে রাখবে। সুতরাং আজকে সেই গুরুদেবের আবির্ভাব তিথি, এই দিন থেকে অবলম্বন করে তিনি এখানে এই জগতে মনুষ্য রূপ ধারণ করে এসেছিলেন। সেই গুরুদেবকে আমরা পেয়েছিলাম, আমরা তার আশ্রয় গ্রহণ করতে পেরেছিলাম। কিন্তু প্রকৃত শিষ্য হতে হলে, তার কথা অনুসারে চলতে পারলে আমাদের সবসময় এইটা সবসময় আপনারা মনে রাখবেন। সেবা করেছেন, সারা পৃথিবী প্রচার করেছেন, তার
অনেক শিষ্য সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তারা বিভিন্ন জায়গায় আজকে তাদের গুরুপূজা করছে, শুধু এখানে হচ্ছে তা নয়, সারা মঠে, সারা পৃথিবীর মঠে আজকে গুরুপূজা হচ্ছে। তাই আপনারা ওই দিনটাকে খেলায় না হারিয়ে যদি একটু গুরু কথা গুরু কথা শ্রবণ কীর্তন করি, তাহলে আমাদের কর্মগত লাল হবে। কি করে ভগবানের সেবা করতে হয়, ভগবানের সেবার বিভিন্ন কৃতি আছে, বিভিন্ন রকম ধারণা আছে, তাদের কথা সবসময় বুঝতে হয়। ভগবানকে মানে রক্ষা করার জন্য তারা কত কিছু না করেছে। সকালে যেন একটু রঙ অধ্যয়ন করেছিলাম, মানে সব উঠে উঠে সেখানে দেখলাম যে রামচন্দ্রের প্রেম বাৎসল্য প্রেম আর বসুদেব আর নন্দ মহারাজের বাৎসল্য প্রেম কত তফাৎ। সেখানে কংস যখন বললেন তার ভগ্নিপতিকে যে আমি শুনেছি তোমাদের অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ, তখন বসুদেব দেবকী তারা বললেন যে তো চিন্তা করো না দাদা, তোমাকে এক এক করে একটা একটা করে সন্তান তোমাদের হাতে তুলে দেবে, সন্তান একটা একটা করে তোমাদের সন্তান তোমাদের হাতে তুলে দেবো, তোমরা অন্য কোনো চিন্তা করো। কিন্তু দেখেন যখন অষ্টম গর্ভ হলো, এতো অত অনেক কথাই বলা যায়, অষ্টম গর্ভ যখন হলো তখন ভগবান নিজে আবির্ভূত হলেন অষ্টম গর্ভে। প্রথম শঙ্খচক্রপদধারী নারায়ণ আবির্ভূত হলেন, তাকে দেখে বসুদেব স্তুতি করতে লাগলেন। পরে দেখলেন যে আমার ত্রিভুষ সেই কৃষ্ণ রূপ মনুষ্য জগৎ ধারণ করেছে। এইসব দেখে তারপর তার সন্তানকে নিয়ে কি কত ঝড় বাদল বৃষ্টির মধ্যে জলের মধ্যে করে যমুনা দিয়ে, যমুনার জলটাও তখন হাঁটুর জলের মতো মানে মোটামুটি শুকিয়ে গেছিল, জলটা কমে গেছিল, ঝড় বৃষ্টি বাদল ভগবান অনন্তদেব তাকে রক্ষা করেছেন, রক্ষা করে নন্দ মহারাজের ঘরে দিয়েছে। যখন তারা গিয়ে ওখান থেকে যশোদা মায়ের কন্যাটিকে যে মহামায় জন্মগ্রহণ করেছিলেন সেই কন্যাটাকে নিয়ে চলে এসেছিলেন, আর বসুদেব যখন কংস শুনতে পেল যে অষ্টম গর্ভের সন্তান হয়েছে, তখন এসে বললেন কই কই তোর অষ্টম গর্ভের সন্তানকে দে। তখন বুঝতে পারছি বলে আমার তো মেয়ে হয়েছে, এবং কিরকম মিথ্যে কথা, তাই না? ভগবানকে রক্ষা করার জন্য কিরকম মিথ্যে কথা বলেছে, দে তোর অষ্টম গর্ভের সন্তানকে দে, বলে এত মেয়ে হয়েছে। বুঝতে পারছি ভগবানকে রক্ষা করার জন্য তিনি মিথ্যা কথা বলবেন, তাই না? বলবেন আমি খারাপ হয়ে যাই, আমি ভগবানের কাছ থেকে আমার পাপ হোক, আমার জামাই হোক, আমার প্রভু ভালো থাকুক, আমার কৃষ্ণ ওখানে ভালো থাকুক, আমার কৃষ্ণ ওখানে বড় হোক, আমার গোপাল ওখানে বড় হোক, এই চিন্তাধারা করে মানে তিনি মানে যে দশরথ মানে ঘরের যে মেয়ে সেই সন্তানকে নিয়ে চলে আসে। আর দশরথের বাৎসল্য প্রেম, সে খুব বাৎসল্য প্রেম ছিল, দশরথ খুব ভালোবাসত রামচন্দ্রকে, কিন্তু রামচন্দ্রকে বনবাসে পাঠাতেও তিনি কুণ্ঠা বোধ করেন, নিজের সন্তানকে তিনি বনবাসে পাঠিয়ে দিলেন, ঠিক কিনা বলুন? তার নিজের সন্তানকে তিনি বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন, নিজের সন্তানকে তিনি বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু তিনি কোনো দ্বিধাবোধ করেন, তিনি কোনো দ্বিধাবোধ করেনি তার সন্তানকে বনবাসে পাঠাতে। আর সেই নন্দ মহারাজের প্রেম আর দশরথের বাৎসল্য প্রেম অনেক তফাৎ, এটা আজকে আমি পাঠ করছিলাম খুব সুন্দরভাবে। এই দেহ পেয়েছি জানেন কত সুন্দর এসে শ্রীমদ ভক্তিষ্ঠ সিংহকে লিখেছেন, দেহ কামাবিলান প্রতিলা প্রতিভা পালিতা যোগ নির্দেশন শেষার যেটা মায়েরা করুণা উপদেশ করতেন, এই কামনা বাসিতার অসৎ প্রবৃত্তির কত আদেশ আমি পালন করেছি, কত আদেশ পালন করেছি। কিন্তু হে যদুপতি, হে যদুপতি মানে কৃষ্ণ, তোমার সেবায় আমাকে এবার নিযুক্ত করো। দুর্বার কামনা বাসনার কনক কামিনী কত আবদার কত আদেশ আমি পালন করেছি, এদের জন্য শরীর থেকে দিয়ে দিয়েছি, এদের জন্য টাকা করি কত নষ্ট করেছি, তবুও কি আমার প্রতি তার করুণা হলো? তুমি ছাড়া এখন ভেদ করে না, তুমি ছাড়া আমার গতি না, তুমি আমার একমাত্র গতি।
এই বৈষয়িক অনেকতম কর্তব্য থেকে আমায় রেহাই দাও। এই কর্তব্য কারণ কারারূপ ভগবান এই কারাগার সৃষ্টি করেছে। আমাদের দেশে যেমন জেলখানা আছে, খারাপ লোক দেখলে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেয়, ডাকাতি চুরি খুন করলে জেলখানার মধ্যে থাকে। আমরাও সেরকম ভগবানের এই মায়ার কারাগার সৃষ্টি করেছে। এই মায়ার কারাগারে আমরা হাবুডুবু হয়ে আমরা এই জীবন পাপ করে দিয়েছি, জীবন পাপ করে দিয়েছি, অনেক করে দেখেছি, এতে আমি শান্তি পাইনি। জন্ম জন্মান্তরে তোমার চরণ কমলের সেবা দাও, তোমার সেবায় আত্মনিয়োগ করো, এইটাই মানুষের প্রাপ্য অর্থ, এইটাই পরা শান্তি। আমার চারদিক অনেক রূপ রস গন্ধ শব্দের স্পর্শ ছড়িয়ে আছে, এইসব তুমি সাধারণ ভজন চেষ্টা করে জোগাড় করতে হয় না, বুঝতে পারছেন? এইসব গুলো আমাদের চারদিকে ছড়িয়ে আছে। তাই দেখুন রাস্তার কোনায় কোনায়, বাজারের ঘরে ঘরে, ঘরে চারিধারে কত ওষুধের দোকান, কত ওষুধের দোকান সৃষ্টি হয়েছে। তবু কি আমরা রোগ থেকে রেহাই পেতে পারি? আমরা কত লোক কত ওষুধের দোকান সৃষ্টি হয়েছে, ডাক্তারের ছড়াছড়ি, দিন দিন কত ওষুধ আবিষ্কার হচ্ছে, তবু কি মৃত্যুকে রোধ করতে পেরেছে বলুন? কত বৈজ্ঞানিক কত ওষুধ তৈরি করেছে, ক্যান্সার ওষুধ তৈরি করেছে, নতুন একটা ওষুধ তৈরি করেছে, নতুন একটা রোগ তৈরি করেছে, কি ঠিক কিনা বলুন? একটা ওষুধ তৈরি করছে, আমার একটা রোগ বেরিয়ে পড়ছে, মৃত্যু তোমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে, নতুন বেঁধে সৃষ্টি করেছে। আবার তোমার বুদ্ধি আর কতটুকু আবিষ্কার করতে পারো, এক মুহূর্তের মধ্যে যম রাজা হাজার হাজার লোককে বিনাশ করতে পারে। যম রাজার এমন ক্ষমতা, হাই করে নাকি দিল্লিতে আগুন লেগেছে, ধর জম বন্ধ হয়ে তাদের জন্য কথা লিখে হয়েছে, বুঝতে পারছেন? যম রাজার কত ক্ষমতা। আমি বারো বছরের খোকা, এখন পড়াশোনা করার সময়, আমি 30 বছরের নবজীবিত স্বামী, আমার যুবক যুবতী এখন ভোগ করার সময়, আমার পৌর পৌরা ছেলে মেয়েদের একটু গুছিয়ে দিই, বুড়ো হই তবে হরিভজন করবো, হে ঠাকুর তখন তোমায় ডাকবো। কিন্তু চিন্তা করা দরকার, বুড়ো বয়স হইলে, কালকে বলছিলাম, অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে যাবে, যৌবনের উদ্যম উৎসাহ চলে যাবে, স্বাস্থ্য ভেঙে যাবে, একজন লোককে তখন লাগবে তোমাকে নাড়াচাড়া করার জন্য, তখন হরিভজনের ইচ্ছা জাগলেও সামর্থ্য কুলাবে না। জীবন সমাপ্তি কালে করিব ভজন, এলে করি গৃহ সুখ, কখনো এ কথা না বলে বিজ্ঞজন, এ দেহ পতন উম্ম, বুঝতে পারছে? এ দেহ পতন উম্ম, জীবন সমাপ্তি কালে করিব ভজন। আমার অনেক ভাবে ভাবে 60 বছর হোক, হরিভজন আরম্ভ করা যাবে, কিন্তু জীবন যদি তার পূর্বে পড়ে যায়, জীবন তো চঞ্চল, পদ্মপত্রের জলের মতো, বাড়ির মতো, 60 বছরের রিটায়ার লাইফ তখন, তখন বিস্ময়ে শুয়ে শুয়ে দিন গুনতে হবে, কবে আমি চলে যাব এই জগৎ, বুঝতে পারছেন? এটা বুদ্ধিমানের কথা নয়, এটা ভগবানকে ঠকানোর কথা, বুঝতে পারছেন? ফাঁকি দেওয়ার কথা। পৌরকালে বুড়োকালে ভজন করলেন, তাতে মন পারবে না, মন বসবে না, রুচি আসবে না, পুরাতন কর্মের সংস্কার তোমাকে বাধা দেবে, তুমি অতিক্রম করতে পারবে না, পুরাতন কর্মের ধাক্কা তুমি সহ্য করতে পারবে না, বুঝতে পারছেন? এইভাবে বলেছেন ডাকার জন্য তুমি এই জগতে এসেছ, তার আরাধনা করবার জন্য তুমি এই জগতে এসেছ, তোমাকে সৃষ্টি করবার পারপাসটা হয়েছে এইটা, তুমি হরিভজন করবে। মনুষ্য ভূমিতে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক করে কর পরই উপকার, বুঝতে পারছেন? সেই জন্য মহাবৈন গৌর হরি এই কলিযুগে এসেছেন, তিনি এই মনুষ্যজন্মে দেহ ধারণ করে, মনুষ্য দেহ ধারণ করে আমাদেরকে শিক্ষক রূপে তিনি এই জগতে এসেছেন। তাই এই কৃষ্ণ ভোলা জীব অনাদি মহিম, কৃষ্ণ ভোলি অনাদি মহিম, তবে তাকে দেয় সংসার আদিত ভগবানকে ডাকার ফলে আমরা এই ত্রিদাব জ্বালায় জ্বলে ভরে মরছি। এই জ্বালা থেকে রেহাই পেতে হলে একটু ভগবানকে আশ্রয় করতে হবে, ভগবান কৃপাকে পাবে। কিন্তু ভগবান নিজে আমার কাছে আসবেন, কিন্তু তার ভগবান তার নিজ জনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, ভগবান তার নিজ জনকে গুরু রূপে এই জগতে পাঠিয়ে দিয়েছেন। তার কাছে কীর্তন করলে, তার চিন্তা করলে আমরা সবসময় এই ভগবানকে পেতে পারবো। বুঝতে, নিত্যানন্দের কৃপা হলে, বড়দেবের কৃপা হলে তাহলে আমরা এই জগতে আসতে পারবো। এটা সবসময় মনে রাখবেন এই কথাগুলো। সুতরাং এই কথা আমরা শুনে গেলে কথার কথা নয়, বুঝতে পারছেন? বাইবেল লোকেরা কি বলে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে, তাই বলে না? আমরা কি বলি, সবার উপরে মানুষ সত্য নয়, সবার উপরে ভগবান সত্য। এই ঠিক কিনা? বুঝালেন লোককে, তোমরা কবিতা লিখেছ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই, আমরা বলি সবার উপরে মানুষ সত্য নয়, সবার উপরে ভগবান সত্য। বুঝতে পারছেন? এইটা বলতে হবে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই না, সবার উপরে ভগবান সত্য তাহার উপরে আছে। এই ঠিক কিনা? সমস্যাগুলো যে আমাদের আছে, ভগবত সেবা ছাড়া জীবের সমস্যার সমাধান অসম্ভব। ভগবত সেবাই শান্তি আনন্দ প্রেম মানুষের সবকিছু পাওয়া যায়। এই ভগবানের সেবা ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না, এটা সবসময় মনে রাখতে হবে। তাই শাস্ত্রে বলেছে নিত্য নবং নিত্য সুদৃঢ়বং, আমরা এই নরদেহ পেয়েছি, এটা নৌকার স্বরূপ। এই নরদেহ পেয়ে যদি আমরা হেলায় হারিয়ে ফেলি তাহলে আমাদের আর কোন ক্রোধ থাকবে না। সুতরাং এই নরদেহ পেয়েছি, এই নরদেহটাকে ভগবানের সেবায় নিয়মিত লাগাতে হবে, এই নরদেহটাকে ভগবানের সেবায় লাগাতে হবে। এই নরদেহ রূপে গুরু গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করে তবে যদি আমরা একটু সার্থক বুঝতে পারি ভগবানের সেবাই জীবের চরম সার্থকতা। পরিবার বর্গ প্রতিবেশী গ্রামবাসী দেশবাসী পৃথিবীর সকলের মধ্যে উপাধি সম্পত্তি ভাগ করে দিলে এখন তিনি ধর্ম আরম্ভ করে দিলে, কিন্তু তোমাদের বুঝতে হবে তোমাদের কোথায় শেষ হবে। তোমাদের এই সমাজ সেবা দেশ সেবা কত কিছু সেবা আমরা করে যাই, কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের আসল জিনিসটা কোথায়। জীবের সেবাই সবকিছু নয়, এগুলো ধর্ম হতে পারে, কিন্তু এর চেয়ে উচ্চতার কিছু আছে, সেটা হচ্ছে ভগবানের সেবা। সেই দিকে আমাদের চিন্তা করতে হবে। গুরুদেব হলেন কৃষ্ণের সেবা বিগ্রহ, জানেন? গুরুদেব হয়েছে কৃষ্ণের সেবা বিগ্রহ। গুরুদেব হচ্ছে ভগবত কৃষ্ণ এবং নিত্যানন্দ শক্তি। গুরু কৃষ্ণ ভন শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ, মানে গুরু কৃষ্ণ ভন শাস্ত্রে বলেছেন, মানে গুরু কৃষ্ণ ভন শাস্ত্রের প্রমাণে আর গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। কিন্তু আমরা সেটা দেখতে পারি কি বলুন, অধ্যাপীয় লীলা করে গৌর রায় কোন কোন ভাগ্যবান জীব দেখিবারে পায়, কোন কোন ভাগ্যবান জীব তিনি দেখিবারে পায়। সে বড়দের তত্ত্ব আর গুরুতত্ত্ব একই তত্ত্ব, বুঝতে পারছি? বড়দের তত্ত্ব আর গুরুতত্ত্ব, বড়দেবী বলরাম বলভদ্র এইসব মনে রাখতে হবে, একই স্বরূপ। অনেক আমি বললাম না সাক্ষাৎ নিত্যের সমস্ত শাস্ত্র, আবার কেশব ধৃত হরধর রূপ, কেশব কে? কৃষ্ণই কেশব। আবার কেশবই বলতে হরধরটা কে ধরেছে? বলরাম। কৃষ্ণই কেশব, আবার কেশব কর্ম, একই দেহে দুই রূপ, নিতাই আর বলরাম, একই দেহে দুই রূপ, কৃষ্ণ আর বলরাম। কৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ হয়েও কিন্তু কৃষ্ণ হয়ে এই কৃষ্ণের সেবা বিগ্রহ ধরেছে। কৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ কঠিন কথা, তিনি কৃষ্ণের সেবা লাভ করেন, রামচন্দ্র হলেন, যেটা বলছিলাম, রামচন্দ্র হলেন মর্যাদা পুরুষ, নীতি পুরুষ। রামচন্দ্র নীতি দেখেছে, কিন্তু ভগবানের সেবায় নীতি নিয়ম কিছু মানে না। ভগবানের সেবায় নীতি নিয়ম কিছু মানে না, বুঝতে পারছেন? এটা সবসময় মনে রাখবে, ভগবানের সেবায় নীতি নিয়ম ওইসব কিছু ধার ধারে না। নীতি নিয়ম কিছু ভগবানের সেবায় ধার ধারে, কোন নিয়ম ভগবানের সেবায় কোন নীতি নিয়ম। আমরা তো কলিযুগে মহাপ্রভু লীলা শুনেছি, যখন মহাপ্রভু গম্ভীরার দ্বারে শুয়েছিলেন, গম্ভীরার দ্বারে শুয়েছিলেন, আর গোবিন্দ একটা কাপড় উপরে মহাপ্রভুর উপরে দিয়ে ডিম দিয়ে চলে আসে, এখানে নিয়ম বলেছে কি বলুন? এখানে তো নিয়মটা কি, গুরুদেবকে ডিম গেলে যায়, গুরুদেবের পায়ে শরীরের উপর কি পা দিয়ে যাওয়া যায়? কিন্তু এখানে নিয়ম মেনেছে, কোন নিয়ম মানে, কোন নিয়ম সেখানে মানেনি, বুঝতে পারছেন? ব্রজের গোপীরা যখন কৃষ্ণকে পায়ের ঘোড়া দিয়েছিল, নারদ দর্শনকে যখন পায়ের ঘোড়া দিয়ে পাঠিয়ে দিয়েছিল, তখন সেখানে নীতির বালাই কিছু ছিল, সেখানে কিছু নীতি ছিল, কিছু নীতি ছিল দিয়ে দিয়েছে, বা হোক যা হোক যা নীতি হোক আমরা বুঝে নেব, কিন্তু আমার কৃষ্ণ তো ভালো থাকবে, বুঝতে পারছে? এটা মনে রাখতে হবে। কিন্তু পার্থক্য আছে এখানে, বুঝতে পারছেন? জনগণের যে নীতি দেখেছেন, জনগণকে রামচন্দ্রকে বলেছেন যে সীতা অনেক অসতী হয়ে গেছে, তখন তাকে অগ্নি পরীক্ষা দিতে তিনি দ্বিধা বোধ করেন কি এখানে আছে সীতা, কৃষ্ণ বলেন নেই নেই, বুঝতে পারছে? রামচন্দ্র রাজ্য অভিষেকের সময় পরীক্ষায় সে বসলেন রামের 14 বছরের বনবাস, দশরথ না বলতে পারলেন না, এখানে নীতি আমি আমি কি করে না করি, এখানে নীতি দেখাচ্ছে। কারণ দশরথের নীতি ও প্রতিদ্বন্দ্বিত হয়, আর রামচন্দ্র সেটা সীতাদেবীও করে গেলেন, কিন্তু কই কই তো লক্ষণ বনবাস চাননি, লক্ষণ তার আরাধ্য দেবতা রামচন্দ্রের সেবা করার জন্য বনবাসে স্বেচ্ছায় গেলেন, বুঝতে পারছেন? সবচেয়ে বেশি কথা লেগেছে দশরথের মুখে, কিন্তু নিদারুণ ব্যথা সহ্য করতে না পারতো, দেহত্যাগ বন্ধ করেছিলেন, নীতি ত্যাগ করলেন না, দেহ ত্যাগ করলেন কিন্তু নীতি ত্যাগ করলেন না, রামচন্দ্র সিংহাসন ত্যাগ করলেন কিন্তু পিতৃদায়িত্ব ত্যাগ করলেন না, পিতৃদায়িত্ব লঙ্ঘন হবে, রামচন্দ্র সিংহাসন ছেড়ে দিলেন কিন্তু পিতৃদায়িত্ব ত্যাগ করলেন না। সেবা ধর্মের পক্ষে কখনো নীতি বাধা দেয় না, নীতি অত্যন্ত নিম্ন স্তরের জিনিস, যেখানে প্রেম আছে সেখানে নীতি কোনো বাধা বাধায় না, সেখানে কোনো কিছু বাধা বাড়ে না, যেখানে প্রেম আছে সেখানে কোনো নীতি বাধা মানে না, বুঝতে পারছেন? নীতি মেয়েরা সমস্ত ব্রজের গোপীরা তাদের স্বামী স্ত্রী পুত্র যৌবন ছেড়ে দিয়ে সব কৃষ্ণের পিছনে ছুটছে, এখানে নীতি আছে, এখানে নীতি কোনো বাধাই আছে, কোনো বাধাই নেই। যে পরাজ আসবে এখন একটু আজকে উপবাস, আজকে সকালটা উপবাস করা নিয়ম করবে, আমি অতিথি যারা এসব কিছু বোঝেন না তারা যদি একটু প্রসাদ পান, বাচ্চা কাচ্চা আছে তারা ওই উপায়টা দিয়ে প্রসাদ পাবে, ওই একটু মুড়ি একটু একটু পেয়ে নেবে, আর যারা উপবাস করার নিয়ম তারা উপবাস করে নেবে, আজকে গুরুদেব আয়ুর্বেদ দিয়ে উপবাস করার নিয়মিত, যারা একেবারেই পারবে না তারা একটু মুড়ি তরকারি ওই দিক দিয়ে বসে আবার পরিষ্কার করে দেবে, বেশি ঘটনাটা করবে না, কারণ মায়াপুর থেকে সঙ্গে সঙ্গে সে আসবে, সকলের জন্য ওই দিকেও পাততে হবে, ওদের এখানেও একটা পাততে হবে, এদিকে 17 ইঞ্চি বড়দেবের রথটা আগে কেন যায়, বড়দেবের রথটা আগে কেন যায়, ভগবানের রথটা আগে জগন্নাথের রথ, হ্যাঁ গুরুদেব ঠিক, মানে গুরুদেব বড়দেব গুরুদেব সে রথ আগে ঠিক আছে, কিন্তু আর এত যদি পথে কোনো কাটা থাকে, জঞ্জাল থাকে, ঝামেলা থাকে, বড়দের সেগুলা নির্মূল করে দিয়ে চলে যায়, জগন্নাথের সেবা ভগবান জগন্নাথ বাবুর তো তফাৎ নেই, কিন্তু তবু একে নিয়ে দুইলু বড়দের কি করে, ওই রাস্তার যে কাটা থাকে, রাস্তায় যে জঙ্গল থাকে, রাস্তায় যে ঝঞ্ঝাল থাকে, তিনি আগে ওই যায় শেষ করে দেয়, জগন্নাথকে নির্বিঘ্নে নিয়ে যায়,
বুঝতে পারছে
নিজে তো ঝঞ্ঝট আসে, কোন বিপদ আসে আমার উপর দিয়ে যাবে যদি জগন্নাথের কিছু না হয়।
একসময় কি হয়ে জানেন, আপনারা শুনেছেন যখন কৃষ্ণ রক্তিনীকে হরণ করবেন তখন বলদেব আগিয়ে গেলেন, বললেন ওকে নিয়ে তুমি চলে যাও আমি আছি, বিপদ হলে আমি লড়াই করব।
বিবাহ যাত্রার মঙ্গল বা সবাই বাঁচবার কথা, কিন্তু কি উঠল মঙ্গল যত সবাই বাঁচছিল সেটা রণবেরই বাঁচছিল, যুদ্ধের হুঙ্কার বাঁচছিল। বলদেবকে কে স্তব্ধ করে দিলেন, কংস ডেকেছেন কৃষ্ণকে যে ওকে আমি ওর সাথে মল্লযুদ্ধ করব, সেখানে কৃষ্ণ গেছিলেন আজ বলাই দিয়েছিলেন, বলাই প্রতিরোধ করলেন, বলদেব বললেন কংস পছন্দ করুক বা না করুক আমি যাবই। কংসবধ যাত্রার পথে কণ্ঠ দূর করলেন বলাই, তিনি সর্বত্রই সেবার ভিতরে আছেন, সেবা বিগ্রহ হয়ে কৃষ্ণ লীলার পুষ্টি তিনি বিধান করেছেন। দেখুন নীতিবান মর্যাদা পুরুষ কেন বলেছে, আপনারা শুনেছেন যে রামচন্দ্র সীতাকে অগ্নি পরীক্ষা দিতে দ্বিতাবোধ করেন, তারপর প্রজারা কানাঘুষা করছে যে ঠিক মতো কি হয়নি, তখন রামচন্দ্র কি করলেন কি করেছিলেন সীতাকে বনবাসে পাঠিয়ে দিয়েছে, লক্ষণ কি বললেন লক্ষণ সীতাকে বনে দিয়ে চলে এসো, সীতাকে বনে দিয়ে চলে এসো লক্ষণের বুক বিদীর্ণ হয়ে যাচ্ছে কষ্ট পাচ্ছে, তবু তিনি রামচন্দ্রের আদেশ লঙ্ঘন করতে পারলেন না, সব ছেলেদেরকে বলতে গিয়ে তব বলে দিয়ে আসলেন, নীতিপরায়ণের বিরুদ্ধে তিনি যেতে পারেননি। কিন্তু কৃষ্ণলীলায় তিনি কি করেছেন দেখুন, নৃসিংহদেবের প্রতি প্রহ্লাদ মহারাজের প্রীতি এ সমস্ত সেবকগণের প্রতি মন্থর, কিন্তু এইসব প্রীতির চমৎকারটি অতিক্রম করে কৃষ্ণের সেবক সঙ্গে পাবে কৃষ্ণের যে প্রীতিটা আপনার যায়। দেখুন বসুদেবের নন্দ মহারাজের দশরথ করেছেন প্রেরণের দুলাল রামচন্দ্রকে পরে পড়াতে, কিন্তু আমি পারব না কি বসুদেব পাঠিয়েছিল বনে জঙ্গলে গিয়ে এসেছিল, বিচার করে দেখুন দশরথের রাম বাৎসল্য আর বসুদেবের কৃষ্ণ বাৎসল্য কত পার্থক্য, বসুদেব প্রেমের কাছে নতি স্বীকার করেছেন নীতির কাছে নয়, নীতির কাছে তিনি নতি স্বীকার করেননি। এখানে বাৎসল্যের আধিক্য চমৎকারিত আছে, শ্রী গৌর সুন্দর পুরীতে দরদের উপরে সেটাই আমি বললাম নীতি নাই, কৃষ্ণলীলায় সবই মাধুর্যময় সৌন্দর্যময় নয়, প্রীতি এখানে প্রচুর আছে, গোপীগণের বস্ত্র এখানে সবই প্রীতিময়, বৃন্দাবনের কৃষ্ণ দেবকী নন্দন নয় তিনি যশোদানন্দন, বসুদেব নন্দ মহারাজের মতো মহোৎসব করতে পারেননি, কিন্তু বসুদেব ছেলেকে নন্দঘরে রেখে এসেছিলেন তিনি কোন জন্মোৎসব করতে পারেননি, কিন্তু নন্দ মহারাজ করতে পেরেছেন, বসুদেব পারেননি নন্দ মহারাজ করতে পেরেছেন, পরের ছেলের মতো নন্দ তা করেননি, নন্দ ঘরের ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে তা তিনি জানেন না, নিজের পুত্র জেনে মহোৎসব করেছেন বসুদেবের বাৎসল্য কথা নন্দ মহারাজের বাৎসল্য আরো অধিক, এটা সবসময় একটু চিন্তা করতে হবে, বুঝতে পারছেন হরিভজনে কি কি বাধা আছে জানেন, হরিভজনে কি কি অন্তরায় আছে বাধা আছে আমরা সবাই জানি বলছেন না, আমি বলে দিচ্ছি ভগবত ভজনে যদি আরম্ভ করি তখন আমার মেলাই হয়েছে, আমাকে বলছিল আমার ছেলেটা পালন হয়ে গেছে, ভগবত ভজন যদি আরম্ভ করি তখন বৃদ্ধ পিতামাতা হাল উদাস করবে বলে আমার ছেলেটা পালন হয়ে গেল চলে গেল, যুবতী ভাইটা কেঁদে কেঁদে মুখ ভাসাবে, যদি যুবতী কারোর স্ত্রী থাকে সে কেঁদে কেঁদে মুখ ভাসাবে কি ভাসাবে না, আর অসহায় সকল ছেলেমেয়েরা পথে পথে ঘুরে বেড়াবে এগুলো তো আমার সত্য দেখা দরকার, আমি এদের পালো ভগবান কি কর্তা প্রভু অভিভাবক আমার এই ছেলেদের দেখতে হবে কথাগুলো এই দিকে শিখতে হয় আমি তো দেখি আমরা ভাবি
আমি এই ছেলে মেয়েদের কর্তা অভিভাবক ভালো, আমার দিকে তারা তাকিয়ে আছে, আমার উপর তারা নির্ভর করে আছে। আবার আমার যদি ভাগ্য খোলে তাহলে বুঝতে পারবো এগুলোর সঙ্গে কতটুকু সম্বন্ধ। তবে আর কি আনন্দ কুঞ্জালে দিতে পারবে, কতটুকু মঙ্গল কুঞ্জালে করতে পারবে? শুনেছেন তো, কারো ছেলে মেয়ে মরে গেলে অ্যাক্সিডেন্ট করলে বা কেউ মেরে দেয় পার্টির লোক 5-10 লাখ টাকা দেয়, পার্টি দেয় না টাকা দেয়। শুনেছে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, এই গভর্নমেন্ট দেয়, 5-10 লাখ টাকা দিয়ে মায়ের কি পুত্র শোক সেটা সান্ত্বনা হয়? মায়ের যে পুত্র শোক সেটা সান্ত্বনা হয় সেটা কখনই হয় না। হরি ভজনই হলেন পরা শান্তি, হরি ভজনটা হচ্ছে আমাদের পরার শান্তি, হরি ভজন করাটাই আমাদের পক্ষে পরম কল্যাণের বস্তু। কিন্তু হরি ভজন কি করে করবো যদি সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ না করি, তার উপদেশ শ্রবণ না করি? তাহলে তো আমরা কিছুই বুঝতে পারবো না, বুঝতে পারছেন? আমরা কিছুই বুঝতে পারবো না যদি হরি ভজন না করি, তাহলে কিছুই সেই সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। বুঝতে পারছেন? সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে হরি ভজন করতে হবে। কিন্তু আমাদের এই জগতে অনেক গুরু আছে, কিরকম গুরু জানে? প্রণাম নেওয়ার গুরু আর প্রণাম নেওয়ার গুরু, দুটো জিনিস আছে। প্রণাম নেওয়ার গুরু আর প্রণাম নেওয়ার গুরু, গুরুদেবকে একটা প্রণাম নিলাম, আমি প্রণামের প্রণাম প্রণাম করলাম, গুরুদেব গুরুদেব কখনো প্রণাম নেয়, সত্যিকারের গুরু কখনো প্রণাম নেয়। তিনি সব তার গুরুর চরণে ভগবানের চরণে অর্পণ করে, সত্যিকারের গুরু কখনো প্রণাম নেয়, বুঝতে পারছি? আর প্রণামী সত্যিকারের গুরু কখনো প্রণামী নিজের কাজে ব্যবহার করে, সে সবসময় ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত, নিজের সেবায় নিজেকে নিয়োজিত, মানে ভগবানের সেবায় তিনি সমস্ত কিছু লাগিয়ে দেন। একটি টাকাও যদি আসে তিনি নিজে কখনো ভোগ করেন, বুঝতে পারছি? নিজে কখনো ভোগ করেন, তিনি সমস্ত জিনিসটাই তিনি গুরুদেবের সেবায় তিনি পাঠিয়ে, এটা সবসময় আমাদের মনে রাখতে হবে। সাধু মানে এই সব বস্তু যিনি আত্মার সঙ্গ করেন, যিনি আত্মার সঙ্গ করেন তিনি হয়েছেন গুরু, তিনি আত্মার সঙ্গ করেন, বুঝতে পারছেন? তিনি আপনার এই দেহের সম্বন্ধ করেন না, দেহের সম্বন্ধ করেন না। কিন্তু আমাদের দেশে যারা দীক্ষা নেয় তারা এইসব করে, আমাকে দেখলো না, আমাকে এই করলো না, আমাকে এই দেখলো না, আমাকে এই করলো না, সবসময় তাদের সবসময় অভিযোগ অভিমান। কিন্তু গুরুদেব তার আত্মার কল্যাণ চিন্তা করে, গুরুদেব তোমার আত্মার কল্যাণ চিন্তা করে, তার গভীর চিন্তা করে। তোমার দেহ সুখের জন্য তো সদ্গুরুরা চিন্তা করে না, তারা মায়াবাদী ব্যাপার, মানুষের ওষুধ দেয়, ডাক্তার দেয়, বৈদ্য দেয়, এসব দিয়ে তারা দেখায়। কিন্তু সত্যিকারের সাধু তারা তার গুরুদেব শিষ্যের তারা আত্মার কল্যাণ চিন্তা করে, তার আত্মার সঙ্গ করে, যে সবসময় তার আত্মকল্যাণ চিন্তা করে। সেই গুরুদেব যদি ভগবানের প্রসূজন হন, ভগবানের নিয়োজন হন, সেই গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করে হরিভজন করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে কখনো হেলায় হারালে চলবে না, বুঝতে পারছি? এই উদ্দেশ্য কখনো হেলায় হারালে চলবে না, এই উদ্দেশ্যটা আমাদের সবসময় সফল থাকতে হবে। আমাদের যে জীবন তরণী আছে, তরণী মানে নৌকা, জীবন তরণী নির্ভয় মাধব সুলভ সুদৃঢ় বলবং সুকল্পং গুরু কর্ণ ধার মায়া কোলে নবতং কুমার ভবতু নকুম স্বাত্মহা। যে এই মনুষ্য দেহ ধারণ করে এই ভবসমুদ্র পার হওয়ার চেষ্টা না করেন, তিনি আত্মহা, আত্মহা মানে তিনি আত্মঘাতী, তিনি আত্মঘাতী। এই মনুষ্য জন্মটা আমাদের কাছে কেন এত প্রয়োজন? যে আমি এই মনুষ্য জন্মে একজন মহাজনকে পেয়েছি, তিনি গুরুপ্রেষ্ঠ ভগবানের প্রেষ্ঠ মহাজনকে পেয়েছি, আমি ইচ্ছা করলে তার আদেশ উপদেশ নিতে পারি, তার গাইডেন্স নিতে পারি, তার নির্দেশ নিতে পারি, তার পরামর্শ নিতে পারি, তার যে কোনো ব্যাপারে তার পরামর্শ নিতে পারি। কিন্তু আমরা এই কলিযুগে এই ভবরোগের গুরুত্বকে বরণ না করে দুরাকাঙ্ক্ষার পিছনে ছুটে চলছি, আমি লক্ষ্যপতি হব, আমি কোটিপতি হব, আমি দীর্ঘ জীবন লাভ করব, আমি বড় কবি হব, আমি চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার হব, আমি ইচ্ছা করলে পরামর্শকও চাইতে পারি। পরামর্শটা কি? মানুষের বিবেকটা আছে উইলিং ফিলিং থিঙ্কিং, আমার উইলিংটা আছে, আমি বুঝতে পারি অন্য জন্য পাওয়া যাবে না। আমি কিন্তু আমি ইচ্ছা করলে এই নিরামিষ প্রসাদ গ্রহণ করতে পারি, আমার ইচ্ছা করলে বাইরের জগতের ওই রক্ত মাংসের শরীর খেয়ে নিতে পারি। মানুষের ইচ্ছার উপর নির্ভর করে, মানুষের ইচ্ছার উপর নির্ভর করে বাইরের জগতের আমরা রক্ত মাংসের শরীরটাকেও খেয়ে নিতে পারি, আমার ইচ্ছা করলে একটু নিরামিষ প্রসাদ গ্রহণ করতে পারি। সব ইচ্ছার উপর নির্ভর। যারা এই লাইনে এসেছেন তারা বুঝতে পারছেন, আমি যদি ইচ্ছা করি আমি ছেড়ে দিতে পারি, আমি ইচ্ছা করি আমার গ্রহণ করতে পারি, কিন্তু সেটা বুঝতে পারি না। আমরা টাকা করি চাই, পাণ্ডিত্য চাই, প্রতিষ্ঠা চাই, বড় কবি হতে চাই, রাজনীতি চাই, কিন্তু ইচ্ছা করলে ভক্তের অনুগমনের ভক্তের পিছনে ছুটতে হতে পারে। ভক্তি ভক্ত ভগবানের পিছনে ছুটলে তবেই পরমার্থ পাওয়া যাবে। তুমি ইচ্ছা করলে রক্ত মাংসের হাড় মাংস খেতে পারো, গুগলি খেতে পারো, এটা সিংহার বাস রক্ত মানুষ শরীর ছাড়তে পারে না। তুমি ইচ্ছা করলে তুমি রক্ত মানুষের শরীর ছাড়তে পারো, তুমি ইচ্ছা করলে নিরামিষ প্রসাদ গ্রহণ করতে পারো, কিন্তু ইচ্ছা করতে না। কিন্তু বলে হরিনাম করতে পারি না, মিথ্যে কথা। আমরা হরিনাম করব না, আমরা হরিনাম করব না, বুঝতে পারছেন? আমরা মঠে যেতে পারি, গৃহ দর্শন করতে পারি, মঠে আসা হরিকথা শুনতে পারি, আবার ইচ্ছা করলে চায়ের দোকানে গিয়ে আড্ডাও মারতে পারি, আমার ইচ্ছা করলে তাস খেলতে পারি, পাঁচা খেলতে পারি, সিনেমা হলে গিয়ে সিনেমাও দেখতে পারি। মানুষের ইচ্ছার উপর নির্ভর করে, এই বুদ্ধি আছে মানুষকে। এই জন্য মনুষ্য জনের বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধি ভগবান দিয়েছে, কিন্তু সেই বুদ্ধিগুলোকে তো কাজে লাগাচ্ছি না, সত্যিকারে কাজে লাগাচ্ছি না। সেইটা সবসময় তোমরা এই ছোট্ট জিনিসের পিছনে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু যে হরি তো শুনি যে পর শান্তি, হরি ভজনেই যে পর শান্তি, সেটা তোমরা ভুলে গিয়েছো। যেন ওই পুরুলিয়াতে গিয়ে সেখানে লেকচার দিচ্ছিলাম, বুঝতে পারছেন? পুরুলিয়াতে গিয়ে তোমরা অ্যাটম বোম তৈরি করছো, তোমরা লক্ষ লক্ষ লোককে মেরে ফেলছো, তোমরা পরমাণু বোম তৈরি করছো, তোমরা বড় বড় টাকা দিয়ে অস্ত্র কিনছো, পয়সা কিনছো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা মানি অস্ত্রের পিছনে ঘুরে বেড়াচ্ছে, অস্ত্রের পিছনে ঘুরে বেড়াচ্ছে, এই দখল করবো, ওইটা দখল করবো, এই শান্তি করবো, এই যুদ্ধ করবো, এই করবো, এই এক দেশকে মেরে আরেক দেশকে মারবো, কি করবো, এই যুদ্ধ করছি। কিন্তু আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম, বিজ্ঞানীদের প্রশ্ন করেছিলাম, মানে 300 সায়েন্টিস্ট এসেছিল, 300 বিজ্ঞানী এসেছে, তোদেরকে বলছিলাম তোমরা কি ক্ষমতা আছে, তোমরা যে ভাত খাচ্ছ একটা চাল তোমরা তৈরি করতে পারো, একটা ঘাস আমরা বসে তৃণাদি শুনতে যারা বলি তৃণাদি শুনতে হবে, তোমরা দিব শুনেছিলাম তোমরা একটা তৃণ একটা ঘাস তৈরি করতে পারো, তোমরা ঘাসের প্রাণ দিতে পারো। যদি পরাধামে নিত্য পরা শান্তি পেতে চাও, এখন থেকে হরিভজন করো, এখন থেকে হরিভজন, আর সময় নেই যে কালকে করব, পরশু করব, 10 বছর পরে করব, গুরু হলে করব, তোমার মৃত্যু পিছনে পিছনে দাবি করছে, জমরাজ তোমার পিছনে পিছনে যাচ্ছে, সুযোগ পেলেই তোমাকে কেড়ে নেবে, সুযোগ পেলেই তোমার জীবনটাকে কেড়ে নেবে, তোমার এই দেহটা পরে থাকবে, কিন্তু তুমি আর সময় অপেক্ষা করছো, গুরু আট গুরু হয়ে তারপর করো, তারপর হয়ে বসে উপর, কিন্তু এইসব তো মানে বুদ্ধিমানের কাজ নয়, এইসব বুদ্ধিমানের কাজ নয়, যারা অবুদ্ধি লোক তারা এইসব করে। সেজন্য ভগবানের নিত্য পার্শ্বদান গুরুদেবকে আমরা পেয়েছি, তার সঙ্গ করার সম্ভাবনা আমাদের হয়েছিল, তিনি আমাদের মতোই চেহারা ধারণ করে আমাদেরই অতি নিকটে তিনি ঘুরে বেড়াতেন, আমার ভাষায় কথা বলতেন, এই ময়ূর মহাজনকে পাওয়া আমাদের কাছে সুলভ হয়েছে, সেই জন্য মনুষ্য জন্মটা আমাদের একান্ত প্রয়োজন ছিল, ভগবান সেজন্য মনুষ্য জন্মটা আমাদেরকে দিয়ে দিয়েছে, কিন্তু মনুষ্য জন্ম আমরা খেলায় হারিয়ে ফেলেছি, ভগবানকে ভজন করছি না, হরি ভজন করছি না, বুঝতে পারছে, হরি ভজন করছি না, সবসময় নিজেদের খেয়াল খুশি মতো সবসময় চলছি, বুঝতে পারছে, আমাদের এই মনের জন্য বহু জন্ম পেরিয়ে গেছে, এই জন্মটাতে এই প্রথম উপহার এমন নয়, এর আগেও আমাদের কোন অস্তিত্ব ছিল না, তা নয়, আমাদের আগে অস্তিত্ব ছিল, এই মনুষ্যজনের পূর্বে আমরা অনেক রকম দেহ আমরা পেয়েছি, আবার মৃত্যু হয়েছে, আবার জন্মগ্রহণও করেছি, এটা সত্য কথা, কিন্তু কিন্তু সব জন্মেতে আমরা মানুষ ছিলাম, মৃত্যুর পরে আবার মানুষ হব এমন নিশ্চয়তা নেই, পূর্ব পূর্ব জন্মে সব কর্ম করেছি সেগুলো বর্তমান জন্মকে নির্ধারিত করেছে, আমি এই জন্মের কর্ম ভবিষ্যৎ জন্মকে নির্ধারণ করব, বর্তমানে কে কি করছে না করছে তার উপর নির্ভর করে তার ভবিষ্যৎ, কখনো কি হবে, কখনো পতঙ্গ হবে, কখনো পশু হবে, কখনো পক্ষী হবে, কখনো মানুষ হবে, এইভাবে জন্ম মরণ মালায় জীবন ঘুরবি মাকে এই সাইডে ঘুরপাক খাচ্ছে, বুঝতে পারছে, সেজন্য মনুষ্য জন্মের সদ্ব্যবহার করতে হবে, মনুষ্য জন্মের অসদ্ব্যবহার করলে জীবের অগ্রগতি সুনিশ্চিত, মনুষ্য জন্মের যদি সদ্ব্যবহার না করি, অসদ্ব্যবহার করি, তাহলে অগ্রগতি অনিশ্চিত, এইটা সবসময় মনে রাখবে, এই সবসময় এই কথাগুলো আমি যেগুলো করি সেগুলো আপনারা সবসময় হৃদয়ে স্মরণ করবেন, তাই গুরুদেব আজ থেকে 91 বছর আগে তিনি বামনপাড়াতে তিনি আবির্ভূত হয়েছিলেন, আপনারা জানেন অনেকেই বামনপাড়ায় গিয়েছেন, তিনি খুবই কষ্ট করে তার অল্প বয়সী পিতৃদের চলে যান, তিনি এই লীলা কীর্তন করতেন, একটা ডাক্তারে তিনি এসেছেন যে গুরুদেবের লীলা কীর্তন করে আমি বাংলাদেশ শুনতাম, সবসময় মনে কথা গুনগুন করে গাই, একদিন বসে আছি গুরুদেবের কাছে, গুরুদেব 10 কোশি গাইছে, গুরুদেব কি তার কি আমি কান দিয়ে শুনে খুব আস্তে আস্তে গাইছে, বলে আমি যাই যাই মনে করি যাইতে নাহি পারি মহামায়া পিছনে যে ধায়, আমি যাইব সাধনে পারিব কেমনে আমার মহামায়া পিছনে যে ধায়, বুঝতে তো বলো কিছু কোথায় পেয়েছেন কীর্তন বলছেন যে 10 কোশি যখন নিমাই বিশ্বকরিয়া শুয়ে আছে, নিমাই যখন সন্ন্যাসে চলে যাচ্ছে তখন তিনি ওই পায়ের নুপুর গুলা খুলছেন, আর তখন ওইটা বিষ্ণুপ্রিয়ার সামনে বসে ওই কীর্তন করছে, বলে আমি যাই যাই মনে করি যাইতে নাহি পারি মহামায়া পিছনে যে ধায়, বলে আমি যাইব সাধনে পারিব কেমনে আমার মহামায়া পিছনে যে ধায়, রুমাল এসব কীর্তন করতেন, আমি রুমাল কীর্তন করতে, আর আমি তখন মানে মানে সবসময় শুনতে সেইভাবে আমরা সবসময় এই হরি ভজন তাকে আমাদের সবসময় হৃদয়ে ধারণ করতে, মহাপুর নিজে তিনি বুঝতে পারছেন বিষ্ণুপ্রিয়াকে ঘুমের কে পড়াবার জন্য কালনিদ্রাকে ডেকেছিলেন, কালনিদ্রাকে ডেকেছিলেন, যদি ডেকে যায় তাহলে তো যাওয়া হয়, কালনিদ্রাকে ডেকে একবারে এমন গভীর ঘুম ঘুমিয়ে দিয়েছিলেন, আর তখন আমার নুপুর কেনে বাজলি না রে, কপাল ফুটছে না বুঝতে পারছে, বিরহ বিরহ কি আনন্দ বেশি বুঝতে পারছে, বিরহের কি টান বেশি, বিরহের কি আনন্দ বেশি, কৃষ্ণ যখন সেই বৃন্দাবন ছেড়ে যখন দ্বারকায় ছেড়ে গিয়েছিলেন, মানে সেখানেও আজকে গুরুর কথা বলেছিলাম যে গুরু ভক্তির প্রধান নিদর্শন হয়েছে কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রে যখন মানে ওই ব্রহ্মকুণ্ডে যখন ব্রহ্মার যে একটা কুণ্ড তৈরি হয়েছে, ব্রহ্মকুণ্ডে যখন স্নান হয় স্নান হয় সূর্য যখন সূর্যগ্রহণের সময় ওখানে সবাই ওই ব্রহ্মকুণ্ডে স্নান করে, সমস্ত ভারতের লোকরা ওখানে যে স্নান করে, সমস্ত লোক যায় ওখানে স্নান করতে ব্রহ্মকুণ্ডে। ব্রহ্মকুণ্ডে স্নান করতে যায় তখন কৃষ্ণ দ্বারকা থেকে সৈন্য সামন্ত নিয়ে রাজবেশ ধারণ করে, কৃষ্ণ তো রাজা, দ্বারকার রাজা, তিনি সেই লোক বল নিয়ে রথে করে বিরাট রথে করে চলে আসে কৃষ্ণ। আর এদিকে যশোদা মা, নন্দ মহারাজ, ব্রজ গোপীগণ তারাও চলে গিয়েছে, তারাও চলে গিয়েছিলেন যে দেখি কৃষ্ণের সঙ্গে একটু সাক্ষাৎ করা যায় কি। তখন কৃষ্ণকে দেখে তারা কাঁপতে আরম্ভ করলেন, আমাদের এই কৃষ্ণ তো সেই কৃষ্ণ নয়, সেই রাখাল বেশ নয়, তার ময়ূর পুচ্ছ নেই, তার মুরলি নেই, বাঁশি তার বাঁশি নেই, ময়ূর পুচ্ছ নেই, সেই রাখাল বেশ নেই। ওই তখন বলছে আমরা টানতে টানতে কৃষ্ণকে রাখাল বেশ করিয়েছেন, সেই থেকে রথের শুরু। ওই যে আমরা রথ করি, রথ মানে মাসির বাড়ি যায় মানে গন্ডিচা যায় মানে নীলাচল থেকে সুন্দরা চলে নিয়ে যায়, সেই থেকে রথের শুরু। এখানে মানে পুরস্কার মানে কৃষ্ণকে ব্রজ গোপীরা টানতে টানতে নিয়ে যেতেন তার সেবা করার জন্য, তা সেইভাবে তিনি এই কুরুক্ষেত্রে করেছিলেন। কুরুক্ষেত্রে এই নিদর্শন পাওয়া যায়, ব্রহ্মকুণ্ড আছে, আর একটা আছে সৈনিক কুণ্ড। আমার বলতে তো ব্রহ্মকুণ্ড বাদ দিয়ে সৈনিক কুণ্ডে চলে গেছিলাম, আমার আমার দেখে বললাম আমাদের আমার কুণ্ডটা দেখি কেমন লাগছে, তাহলে এখানে তো ভালো লাগছে না আমার, সেই কুণ্ডটা এই কুণ্ড লাগে। তারপর এখন জিজ্ঞেস করলাম বলে ব্রহ্মকুণ্ড আরো সামনের টাইটা নহে, এটা সৈনিক কুণ্ড। আমি কি আচ্ছা সৈনিক কুণ্ডে মানে ওই দুর্যোধন ওখানে লুকিয়েছে জলের মধ্যে ডুব দিয়েছে ভয়ের খেলায়, যুদ্ধে হেরে গিয়ে ওই জলের মধ্যে লুকিয়ে গেছে, তখন ওই অর্জুন তাকে তিরস্কার করেছিল, একটা কাপুরুষ এই জলের মধ্যে তুই লুকিয়ে আসিস, মানে লুকিয়েছি। এবার সেই কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রে আগে একবার গিয়েছিলাম, তখন অত ঘুরতে পারিনি, এবার অনেকগুলো মন্দির ঘুরতে এবার আসল জিনিসগুলো দেখতে পারে প্যারিস গেছিলাম, বিশ্বের সরসজ্জা বুঝতে পারছি, কৃষ্ণদেবের সরসজ্জা আমার দর্শন করেছে, কৃষ্ণদেব অর্জুনকে গীতা অধ্যয়ন করেছে, গীতা যেখানে গীতার সৃষ্টি হয়েছে বুঝতে পারছেন, সঞ্জয় শ্রবণ করেছিলেন যোগবলের দ্বারা, অর্জুনই শুধু শ্রবণ করেছিলেন, এইভাবে গীতার কথা ওখানে আলোচনা হয়েছে। আমাদের সে সাধু সঙ্গে গেলে পরিক্রমা করলে এগুলো সব দেখা যায় বুঝতে পারছি, তার নাম তো হয় না, ওই জন্য ভক্তের সঙ্গে পরিক্রমা করতে হয়, সাধুর সঙ্গে পরিক্রমা করতে হয়, তাহলে সব কিছু পাওয়া যায় বুঝতে পারছেন। সাধুর সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জীবিতে আর কোনো বস্তু নাই, এই সাধুর সঙ্গে কৃষ্ণ বুঝতে পারছেন। এই সময়গুলো তো পেরিয়ে যাবে, যার যার আবার শুরু হয়ে যাবে বুঝতে পারছেন, অনেকেই আবার রিটার্ন টিকিট কেটে নিয়েছে, উৎসব হয়ে গেলে এই ব্যাগ পত্র গুটিয়ে বলে বাবা এই ঠান্ডায় মাটিতে ঘুমাতে হবে, কিন্তু এই দেহ চলে গেলে কোথায় থাকবে চিন্তা করছে, এই দেহ চলে গেলে তখন শ্মশান ঘাটে নিয়ে যাবে, পচে গন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন, পুড়িয়ে দেবে, আর সেই দেহের জন্য এতক্ষণ ঠান্ডা লাগবে, এই লাগবে, উন্নত ভাবনা এই করতে পারবো, আহার বিদ্যা ভয়ে বৈথুনাঞ্চ যত বাড়াবেন তত আপনার বাড়বে বুঝতে পারছেন, এতে আপনার কোনো রোধ করতে পারবে। কত আটটা বেজে গেছে নাকি জয় শ্রী গুরু মহারাজ কী, হরিনাম সংকীর্তন কি জয়, মুড়ি হয়ে গেছে সবাইকে, যারা উপবাস করবেন তারা উপবাস করুন, আর যারা পারবেন না তারা ওখানে বসে ওই লাইনে যাই, ওই লাইনটাই শুধু হবে, এদিকটা একটু বসবেন না, ওই লাইনটায় বসে এক বেলা না।